রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আলিশান ফরমান, যে ব্যক্তি দৈনিক আমার উপর 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরো একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। যে যেখান থেকেই অনুষ্ঠানের সাথে রয়েছেন, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আজ ইনশাআল্লাহ তাআলা এই অনুষ্ঠানে কারি সাহেব থেকে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করব আমরা, ভালো ভালো নিয়ত সহকারে। আর নাত খাই ইসলাম ভাই থেকে হামদে বারি তালা নাতে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনবো। আর মুবাল্লিগে দাওয়াত ইসলামীর সাথে ইনশাআল্লাহ তাআলা একটি বিষয় নির্ধারণ করেছি আমরা, এই বিষয়ের উপরে আলোচনা করব। তবে নেকির দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে ইনশাআল্লাহ তাআলা, যাতে করে নেকির দাওয়াত দেওয়া হয়ে যায়, এর মাধ্যমে কিছু নেকি অর্জন করতে পারি, সওয়াব অর্জন করতে পারি, আর আপনারাও যাতে করে কিছু না কিছু এখান থেকে ইলমে দিন অর্জন করতে পারেন ইনশাআল্লাহ তাআলা। দর্শক, যখনই মাদানী চ্যানেলের সাথে আমরা বসি অনুষ্ঠান দেখার জন্য, চেষ্টা করি যদি আমি একা থাকি তো আমার ছোট ভাইকে ডেকে বসানোর জন্য পাশে, না হয়তো নিজের বৃদ্ধ বাবাকে মাদানী চ্যানেলের পাশে নিজের পাশে বসিয়ে দেন, যাতে করে সে অনুষ্ঠান দেখে। আর যদি আপনি ঘরে থাকেন তো ঘরের মধ্যে যারা আছে ইসলামী বোনেরাও আছে, তাদেরকেও বলুন যে অনুষ্ঠান শুরু হয়েছে, তাড়াতাড়ি আসুন মাদানী চ্যানেলের সামনে। আর যদি আপনি বাহিরে থাকেন, দোকানে থাকেন, তো নিজে অনুষ্ঠান দেখা শুরু করেছেন, তো বন্ধু বান্ধবকে বলেন যে দেখো অনুষ্ঠান শুরু হয়েছে। এতে করে আপনার এই নেকির দাওয়াতও আল্লাহ তালার দরবারে যদি কবুল হয়ে যায় ইনশাআল্লাহ তালা, এর স্বভাব আপনি পাবেন। কেননা নেকির দাওয়াত দিচ্ছেন আপনি, মানুষকে ভালো কথা শোনানোর জন্য আহ্বান করছেন যে একটু দাঁড়াও, কিছু নেকির দাওয়াত দিচ্ছে বা কিছু ভালো কথা বলছে মাদানী চ্যানেলে শ্রবণ করেনি আমরা। তো যখনই মাদানী চ্যানেল দেখার সৌভাগ্য হয় আপনার, তখনই আপনি চেষ্টা করেন কাউকে না কাউকে সাথে নিয়ে অনুষ্ঠান দেখার জন্য। আর অনুষ্ঠান দেখার সময় যদি আপনি একা থাকেন, এর চাইতে পাশে যদি কেউ থাকে এর মধ্যে একটু মজা বেশি আছে। যে জিনিসটা এখন বলা হচ্ছে বা দেখানো হচ্ছে আপনাকে, এটা একে অপরের মধ্যে দুইজনের মধ্যে বা তিনজনের মধ্যে যারাই থাকেন তাদের মধ্যে কিন্তু আবার আলোচনা করতে পারেন, হ্যাঁ এই বিষয়টা যে বলছে এটা ঠিক বলছে, বা এই কথাটা আমার পছন্দ হয়েছে, বা এটা আমল করা উচিত। এভাবে নিজেদের মধ্যে যখন কথা হয় তখন কিন্তু যা বলা হচ্ছে এই অনুষ্ঠানে আর যা আপনি শুনছেন এগুলো পরবর্তী টাইমে আবার মনে থাকবে। আর যদি একা থাকেন তো দেখা গেছে শুনতেছেন তো শুনতেছেন, এক সময় গিয়ে দুই একদিন পরে আবার এই অনুষ্ঠানের সব কথাগুলো আপনি ভুলে যাবেন। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। আসুন ভালো নিয়ত করে নেই, আর কারি সাহেব থেকে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قد قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون آمنت بالله صدق الله العظيم
ما شاء الله দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ কারি সাহেব থেকে আমরা কোরআনে পাকের সুমধুর কণ্ঠে সুন্দর আওয়াজে কোরআনে পাকের তেলাওয়াত আমরা শ্রবণ করলাম এই তেলাওয়াত শোনার পরে না দর্শক অনেকেরই আমি জানি অনেকেরই ইচ্ছা হয় আরে আমিও যদি এমন সুন্দর করে তেলাওয়াত করতে পারতাম কিন্তু অসম্ভব কিছু নয় আপনি চেষ্টা করলে পারবেন কারো কাছে যান তার থেকে শেখার চেষ্টা করেন যে ভালো কোরআনে পাকের তেলাওয়াত নিজে করতে পারে আবার খুব সহজেই শেখাতে পারে তো তার কাছে গিয়ে বসেন ইনশাআল্লাহ তাআলা সে যদি আপনাকে সময় দেয় আপনি যদি একাগ্রতার সাথে তেলাওয়াত শেখার নিয়তে আপনি প্রতিদিন তার কাছে যান ইনশাআল্লাহ আপনিও তেলাওয়াত শিখতে পারবেন এত সুন্দর করে যখন তেলাওয়াত আপনি করবেন নামাজের মধ্যে তো দেখবেন আপনার নামাজের প্রতি এক মহাব্বত বেড়ে যাবে এক তৃপ্তি আপনার অন্তরের মধ্যে পাবেন আপনি যখন তেলাওয়াত করবেন আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে তেলাওয়াত করার তৌফিক দান করুক দর্শক আজ একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য প্রতিটা মানুষের প্রতিটা ব্যক্তির এই বিষয়টি আলোচনা শ্রবণ করা দরকার এ বিষয়ে জ্ঞান অর্জন করা দরকার আমি মনে করি আর সকল মানুষ সে হোক সাধারণ লোক সে হোক নামাজি সে হোক সমাজ পরিচালনাকারী সে হোক নিজের ফ্যামিলি পরিচালনাকারী এরকমের ব্যক্তি প্রতিটি ব্যক্তির একটা ইচ্ছা কিন্তু থাকে যে আমি যেন সংশোধন হয়ে যাই এরকম আশা ইচ্ছা কিন্তু সবার থাকে সে হোক গুনাগার সেও কিন্তু যদি কখনো এটা নিয়ে ভাবে যে আমাকে মরতে হবে আমাকে দুনিয়া ছাড়তে হবে তো সেও কিন্তু এইসব এই সকল কল্পনা যখন তার মধ্যে আসে সেও কিন্তু ভাবে কি আমি যদি সংশোধন হতে পারতাম আবার আমরা অনেকেই কিন্তু মানুষকে সংশোধন করার উদ্দেশ্যে নেকির দাওয়াত দিয়ে থাকি বয়ান করে থাকি ওয়াজ নসিহত করে থাকি এই যে মাদানী চ্যানেল এই মাদানী চ্যানেলের পিছনেও কিন্তু এটাই একটা উদ্দেশ্য আছে মাদানী চ্যানেল দেখে যেন মানুষ সংশোধন হয়ে যায় এই যে মানুষ সংশোধন হবে বা সংশোধন করার উদ্দেশ্যে নেকির দাওয়াত দেওয়া এখন সংশোধন আমরা কিভাবে হব এর উত্তম পদ্ধতি কি সংশোধনের উত্তম পদ্ধতিটা কি মানুষ এখন কারো কাছে গেলেন তাকে গিয়ে বললেন বলে ভাই নামাজের সময় হয়েছে চলেন এটাও নেকির দাওয়াত আর আপনি আবার কারো কাছে গেলেন এভাবে গিয়ে বললেন আল্লাহ তাআলা তো আমাদেরকে মুসলমান বানিয়েছে আলহামদুলিল্লাহ যখন নামাজের সময় হয় আমাদের উচিত ফরজ নামাজ আদায় করার জন্য সাথে সাথে মসজিদে চলে যাওয়া দুইটা কথার মধ্যে কিন্তু দুই রকমের ভাব থাকে। একটা হলো গিয়ে নামাজের সময় আছে, নামাজের সময় হয়েছে চলো, আর একটা হলো গিয়া নামাজের সময় হলে আমাদের উচিত যেন আমরা মসজিদে গিয়ে ফরজ নামাজ জামাতের সাথে আদায় করি, মুখে মুস্কি হাসি। এই যে ধরন, উত্তম পদ্ধতি কোনটা, কিভাবে আমরা দাওয়াত দিলে, কিভাবে আমরা কাজ করলে, কিভাবে মানুষকে নেকির দাওয়াত দিলে যে অতি সহজে তারা নিজেকে সংশোধন করার চেষ্টা করবেন, নেকির দাওয়াত কবুল করে নেবেন, উত্তম পদ্ধতি থাকা দরকার আর আছে। ইসলাম আমাদেরকে শিখিয়েছেন নেকির দাওয়াত দেওয়ার আর সংশোধনের উত্তম পদ্ধতি কোনটা রয়েছে। ইনশাআল্লাহ আজ আমরা মোবালিকে দাওয়াত ইসলামের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করব, শুনবো আমরা সংশোধনের উত্তম পদ্ধতি। মনোয়ার ভাই আছেন আমাদের সাথে আলহামদুলিল্লাহ, গোলাম মোস্তফা ভাইও রয়েছেন আমাদের সাথে ইনশাআল্লাহ, তাদের থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো সংশোধনের উত্তম পদ্ধতি। আর আমরা জানবো কি উত্তম পদ্ধতি কি রয়েছে আজকে মাদানী চ্যানেলের সাথে মোবাল্লিক যারা রয়েছেন দর্শকের মধ্যে, তারাও আমরা চেষ্টা করি এই অনুষ্ঠান দেখার জন্য, যাতে করে উত্তম পদ্ধতিটা যেন আমরা জানতে পারি, শিখতে পারি, আর এই উত্তম পদ্ধতির মাধ্যমেই আমরা মানুষকে নেকির দাওয়া যেন দিতে পারি। আল্লাহ কবুল করুক। অনুষ্ঠানের যে আলোচনা করব, আমরা যে বিষয় নিয়েছি এ বিষয়ে আলোচনায় যাওয়ার পূর্বে জুনায়েদ ভাই আমাদের সাথে রয়েছেন, আমরা হামদে বারি তাআলা শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ আমরা আলোচনা ফিরব ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি
ওয়া সাল্লাম। চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন হামদে বারি শোনার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, সওয়াব হাসিল করার জন্য আমরা সবাই মিলে মিশে হামদে বারি নাতে রাসূল পড়ব এবং শুনব ইনশাআল্লাহ। সুবহান সল্লি আলা রাসূলিনা
পূর্বে কি চুপে চুপে পড়ে বললেন বলো না কি করেছিলে আমার আশার পূর্বে কি চুপে চুপে পড়েছিলে পিয়ন পড়লেন যখন কোরআন শুনে উমর তখন পড়লেন মধুর এই কালিমা নূর মুহাম্মদ নবীর কাছে এসে আবু জেহেল বলল হেসে নবীর কাছে এসে আবু জেহেল বলল হেসে নবী হলে বল মোরে করল জিকিরুল্লাহ নূর মুহাম্মদ নূর মুহাম্মদ প্রিয় বেলাল হাবশিকে ভালোবাসেন প্রিয় নবী দুনিয়ার সকল আশিকে তিনি হলেন নয়ন মনি কত রাখতেন বুকে পাথর কত পড়তেন তবু এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি ওয়াইরুল্লাহ নূর মুহাম্মদ মদ 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 লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি নূর মুহাম্মদ
দর্শক, আমরা আলোচনা করার জন্য যে বিষয় নিয়েছি আজকে, সংশোধনের উত্তম পদ্ধতি জানবো আমরা। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামরা যে তার উম্মতিদেরকে সংশোধন করার জন্য যে উত্তম পদ্ধতি ব্যবহার করেছেন, সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান ও মুসলিমদেরকে যে নেকির দাওয়াত দিয়েছেন উত্তম পদ্ধতিতে তাও জানবো। আর বর্তমান জমানায় কিবলা শাইখে তরিকত আমিরে আহলে সুন্নাত যে আমাদেরকে উত্তম পদ্ধতি দিয়েছেন নেকির দাওয়াত দেওয়ার, মানুষকে সংশোধন করার, ইনশাআল্লাহ এ বিষয়ে আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। শুরুতে গোলাম মোস্তফা ভাইয়ের কাছে আসব আজকের অনুষ্ঠানের শুরুর অনুষ্ঠান ইনশাআল্লাহ মাদানী ফুল আমরা গোলাম মোস্তফা ভাই থেকে নিব সংশোধনের উত্তম পদ্ধতি জি গোলাম মোস্তফা ভাই
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين اما بعد الحمد لله আজকে
জি
খুবই একটি চমৎকার একটি বিষয় নেওয়া হয়েছে সংশোধনের উত্তম পদ্ধতি
জি জি
আসলে প্রতিটি মানুষেরই সংশোধন হওয়ার প্রয়োজন রয়েছে সে মুবাল্লিগ হোক সাধারণ মানুষ হোক শ্রমিক হোক কৃষক হোক যে যেই অবস্থানের মধ্যে থাকুক না কেন প্রতিটি মানুষেরই সংশোধনের প্রয়োজনীয়তা রয়েছে তো আল্লাহ তাআলার ওলিরা তাদের কিভাবে নিজেদেরকে সংশোধন করতেন এই বিষয়ে আমরা শ্রবণ করব এবং সংশোধনের পদ্ধতি কেমন হবে এই বিষয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা শ্রবণ করব
ইনশাআল্লাহ
তো হিলিয়াতুল আউলিয়া কিতাবের মধ্যে বর্ণনা করেন হযরত সাইয়েদুনা ইব্রাহিম তাইমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে আমি একবার মনে মনে কল্পনা করলাম যে আমি জাহান্নামের মধ্যে এবং আগুনের শিকল দিয়ে বাঁধা অবস্থায় রয়েছি আর জাহান্নামীদের জাক্কুম ফল এটা ভক্ষণ করছি আর জাহান্নামীদের পুঁজগুলা পান করছি এই কল্পনার পর আমি আমার নফসকে সম্বোধন করে বললাম কি চাই জাহান্নাম নাকি জান্নাত তো তার নফস বলল আমি জাহান্নাম থেকে মুক্তি চাই আর এই জন্য আমি পৃথিবীতে পুনরায় ফিরে যেতে চাই এবং ভালো আমল করে জান্নাত অর্জন করতে চাই এরপর তিনি পুনরায় বললেন যে আমি আবার কল্পনা করলাম যে আমি জান্নাতের মধ্যে রয়েছি এবং জান্নাতের ফল ভক্ষণ করছি এবং হুরদের সাথে সাক্ষাৎ করছি এই কল্পনার পর আমি আমার নফসকে জিজ্ঞাসা করলাম তোমার কি চাই জান্নাত না জাহান্নাম তো নফস বলল যে আমি জান্নাত চাই এবং আমি পৃথিবীতে গিয়ে নেক আমল করে আসি যাতে জান্নাতের ভালো ভালো নিয়ামতসমূহ ভোগ করতে পারি তো তিনি বললেন তাহলে তোমার এখন তোমার কাছে সুযোগ রয়েছে তুমি উত্তম আমল করে জান্নাত অর্জন করো তো প্রান্তিস্বামী ভাইরা আল্লাহ তাআলার যে প্রিয় বান্দাগণ রয়েছেন আউলিয়া কেরাম রয়েছেন তারা নিজেদেরকে সর্বদা গুনাহ থেকে বিরত রাখার পরেও নিজেদেরকে সর্বদা গুনাহগার মনে করতেন এবং নিজেকে সবচেয়ে ছোট মনে করতেন তো এইভাবে আমাদেরকে উচিত যে আমাদের জীবনের গুনাহগুলোকে স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করা আল্লাহ তাআলার কাছে তওবা করা তো হুজ্জাতুল ইসলাম হযরত সাইয়েদুনা ইমাম মুহাম্মদ গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিতাবের মধ্যে বর্ণনা করেন হযরত সাইয়েদুনা ইবনু সিম্মা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একবার নিজের জীবনের হিসাব করতে গিয়ে নিজের বয়স গণনা করলেন তখন তার বয়স ছিল প্রায় 7 বছর আর এই 7 বছরকে 12 দিয়ে গুণ করলে গুণফল হয় 720 মাস আর 720কে আবার 30 দিয়ে গুণ করলে গুণফল হয় 21600 এই ছিল তার বয়সের সর্বমোট দিনের সংখ্যা এবার তিনি নিজেকে সম্বোধন করে বললেন যে এই দিনগুলোতে যদি আমার থেকে প্রতিদিন একটি করে গুনাহ হয়ে যায় তাহলে আজকে আমার থেকে 21000 গুনাহ আমার দ্বারা সংগঠিত হয়ে গেছে তো তিনি বললেন যে এরকম দিন হতে পারে যে কখনো আমার থেকে 1000 গুনাহ সংগঠিত হয়ে গিয়েছে তো এইভাবে চিন্তা করে তিনি আল্লাহ তাআলার ভয়ে এমন চিৎকার মারলেন এবং জমিনের মধ্যে তাশরিফ নিয়ে গেলেন আর দেখতে দেখতে তার দেহ থেকে প্রাণ বায়ু বের হয়ে গেল
আসলে দর্শক শ্রোতা যখন কোনো ব্যক্তি নিজের গুনাহের কথা স্মরণ করে বা সে চিন্তা করে যে আমি যে কাজটা করলাম বা আমার এই যে কর্মটা এটা আল্লাহ তাআলার এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানিমূলক কাজ যখন সে বুঝতে পারে তখন কিন্তু তার মধ্যে এটা নিয়ে এক চিন্তা শুরু হয়ে যায় যে আমি এ থেকে বের হব কেমনে আমার ক্ষমা কিভাবে হবে আমি ক্ষমা কিভাবে পাব আর ওই মুহূর্তে যদি সে কারো কাছে আসে এর সঠিক পথ জানার জন্য সে তওবা কিভাবে করবে আর ওই মুহূর্তে যেমন ধরেন কি আপনার কাছে কেউ আসলো এসে বলল ভাই আমি না জেনে না বুঝে এমন একটা কাজ করলাম যেটা আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানিমূলক কাজ এখন আমি কি করবো এই মুহূর্তে এখন আপনার ভালো সময় আসছে তাকে উত্তম পদ্ধতিতে নেকির দাওয়াত দেওয়া আর তাকে উত্তম পদ্ধতিতে সংশোধন করা। এই মুহূর্তে কিন্তু আপনি তাকে সুন্দরভাবে সংশোধন করতে পারেন নেকির দাওয়াতের মাধ্যমে। এক ব্যক্তি সে তার সন্তানকে নামাজের জন্য তাগিদ দিলেন, নামাজ পড়ার জন্য বললেন। তো নামাজ পড়ার জন্য যে বলছেন এই বলাটা একটু অন্যরকমের ছিল। এই যা যা নামাজের টাইম হয়েছে, এরকম কিছু আছে না কথা? আদেশ তো ভালো, নামাজের আদেশ দিয়েছে, কিন্তু সে যে বলল এই বলাটা ভালো ছিল না, ঠিক ছিল না। তার ছেলে ঘর থেকে তো বের হয়েছে নামাজের জন্য, বাবার চোখের সামনে থেকে চলে গেছে, কিন্তু সে মসজিদে যায়নি, বন্ধুদের সাথে গিয়ে আড্ডায় বসে গেছে। তার বাবা এটা দূর থেকে দেখলো যে আর আমার ছেলেকে আমি নামাজের জন্য পাঠালাম, সে আমার ভয়ে বের হয়ে গেল ঘর থেকে, নামাজে যাবে, কিন্তু দেখলাম গিয়ে তার বন্ধুদের সাথে আড্ডায় চলে গেল। সে যেই পীরকে, তার যে পীর ছিল ওই ছেলেটার বাবা, তার পীরের কাছে গেল, গিয়ে তার পীরকে বলল, ওস্তাদকে বলল যে হুজুর আমি আমার সন্তানকে নামাজের দাওয়াত দিয়েছি, কিন্তু সে নামাজ পড়ার জন্য আমার ভয়ে বের হয়ে গেছে, কিন্তু বের হয়ে সে নামাজে যায়নি, সে বন্ধুদের সাথে চলে গেল। ওই পীর সাহেব তাকে জিজ্ঞাসা করলো, তুমি নেকির দাওয়াত কিভাবে দিছো আমাকে শুনো, তোমার ছেলেকে যেভাবে নেকির দাওয়াত দিয়েছো ওইভাবে আমাকে নেকির দাওয়াত দাও। তো বললো আমি এভাবে বলছি, এই এই যা যা নামাজের সময় হয়েছে ওঠ, আমার বলার ধরনটা এভাবে ছিল। ওই হুজুর বললো, পীর সাহেব বললো যে তুমি যে নেকির দাওয়াত দিয়েছো তোমার সন্তান এই জন্য কিছু বলেনি, তোমার ভয় সে বের হয়ে গেছে, তুমি যদি বাইরের কাউকে নেকির দাওয়াত দিতে সে তো তোমার নেকির দাওয়াত শুনতোই না, বরং তোমার এটার উত্তর সে দিয়ে যেত নেকির দাওয়াত। তখন তার পীর সাহেব হুজুর তাকে বলে দিলেন যে তুমি যদি কাউকে সংশোধন করতে চাও, নেকির দাওয়াত দিতে চাও, তবে সেটার মধ্যে যেন আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের মহব্বত থাকে, এভাবে নেকির দাওয়াত তোমাকে দিতে হবে, মুখে মুস্কি হাসি থাকবে আর সাথে নামাজে একটা ফজিলত বলবে, এরপরে তাকে নেকির দাওয়াত দিবে। ওই পীর সাহেব খুব সুন্দরভাবে তাকে বলল যে তুমি যখন কাউকে নেকির দাওয়াত দিবে, সংশোধন করার চেষ্টা করবে, মুখে মুস্কি হাসি থাকবে, যেই বিষয়ে তুমি নেকির দাওয়াত দিবে ওই বিষয়ের উপর একটা ফজিলত তাকে জানাবে, তারপরে তুমি কি করবে তাকে ওই বিষয়ের জন্য নেকির দাওয়াত দিবে। যেমন নামাজের কথা, নামাজের টাইম হয়ে গিয়েছে বা নামাজের ওয়াক্ত সামনে আসছে, আপনি জানেন সে নামাজে যায় না বা নামাজ পড়ে না, তখন নামাজ পড়ার ফজিলত কি রয়েছে, হাদিসে পাকের মধ্যে ফজিলত কি আসছে, এই ফজিলত সম্পর্কে একটু তাকে বয়ান করতে হবে, তাকে বোঝাতে হবে। এই ফজিলত জানানোর পরে যখন তাকে আপনি নামাজের জন্য ডাকবেন, তখন সে ফজিলতও শুনলো, আপনার মুস্কি হাসি চেহারাটাও দেখলো আর নামাজের দাওয়াতও পেল, তখন সে অতি সহজে অতি তাড়াতাড়ি মসজিদের দিকে যেতে ইচ্ছা পোষণ করবে। আর উত্তম পদ্ধতি এটাকে বলা হয়েছে, এভাবে উত্তম পদ্ধতি আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি তাআলাই কিভাবে উত্তম পদ্ধতিতে মানে সংশোধনের যে তার উত্তম পদ্ধতি ছিল এটাও জানবো। মনোয়ার ভাই অনেক কিছু রেডি করে নিয়ে আসছেন, ইনশাআল্লাহ শুনবো আমরা। এর পূর্বে দর্শকের কিছু SMS নিব, আর জুনায়েদ ভাই থেকে ইনশাআল্লাহ আমরা না তো শুনবো ইনশাআল্লাহ তাআলা। আজকে অনুষ্ঠানে মৌলভী বাজার থেকে আমাদের এক ইসলামী ভাই, খুব পুরান এক ইসলামী ভাই মেহরাজ আত্তারি, তিনি SMS করলেন, বললেন কি আলহামদুলিল্লাহ আজকের বিষয় সংশোধনের উত্তম পদ্ধতি। আর যদি আমরা এই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত থাকি, তবে আশা করি আমাদের নেকির দাওয়াত দিতে গিয়ে যে সকল ব্যক্তিরা আমাদের থেকে কষ্ট পেয়ে যায়, হয়তো বা এরপর থেকে তারা আর কষ্ট পাবে না। আসলে কি এরকমের নেকির দাওয়াত দিতে গেল এর মাধ্যমে মানুষ কষ্ট পেতে পারে? মেহরাজ ভাই SMS দ্বারা এটাই বোঝা গেল যে যখন আমরা নেকির দাওয়াত দিতে যাই হয়তো আমাদের কথাগুলো গুছানো থাকে না, ভালো পদ্ধতিতে আমরা নেকির দাওয়াত দিতে পারি না, এ কারণে হয়তো আমাদের কথা দ্বারা মানুষ কষ্ট পায়। তো ইনশাআল্লাহ যারা অনুষ্ঠান দেখবো আশা করি আমরা এই সংশোধনের উত্তম পদ্ধতি আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। আর একজন ভাই আমাদেরকে SMS করলেন, তিনি বললেন জাকির ভাই আমি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানটি সবসময় দেখি, আর আজকে যখন আপনি ফার্স্ট টাইমে বলছেন যে ঘরের সবাইকে নিয়ে অনুষ্ঠান দেখার জন্য, তো আমার ছেলে মেয়েদেরকে আমি ডেকে আমার আমার সাথে বসিয়ে নিয়েছি অনুষ্ঠান দেখার জন্য, তারা জুনায়েদ ভাই নাচ শুনে খুব খুশি হয়েছেন মাশাআল্লাহ। যাক একটি নেকির দাওয়াত তো রেখেছেন, ছোট ছোট ছেলে মেয়েদেরকে ডেকে কাছে নিয়েছেন, হয়তো বা আজকে তারা নাচ শুনে বা কোনো কথা শুনে তাদের ভালো লাগলে আগামীকালকে তারা আবার নিজেরাই বলবে যে বাবা মাদানী চ্যানেলের অনুষ্ঠানের সময় কখন আমাদেরকে ডাকবেন, হয়তো তারাই আবার বলবে। আরেকজন ইসলামী ভাই আমাদেরকে নবাবগঞ্জ থেকে এসএমএস করেছেন, তিনি বললেন আমি একটি নাতের রসুল শুনতে চাই, ইনশাআল্লাহ সাথে থাকে নাত আপনাকে শোনাবো অবশ্যই ইনশাআল্লাহ তাআলা। ওয়াজেদ ভাই আমাদেরকে এসএমএস করেছেন, তিনি বললেন কি আমি জুনায়েদ ভাই থেকে একটি নাতের রসুল শুনতে চাই, ইনশাআল্লাহ নাতের রসুল শুনবো জুনায়েদ ভাই থেকে। এর পূর্বে আমি চাচ্ছি মনোয়ার ভাই থেকে কিছু মাদানি ফুল নেই, এরপর জুনায়েদ ভাই থেকে ইনশাআল্লাহ নাত শুনবো।
আলহামদুলিল্লাহ গোলাম মুস্তাফা কিছুক্ষণ পূর্বে মাদানি ফুল দিয়েছেন। বাস্তবিকপক্ষে দাওয়াতে ইসলামের যে মাদানী উদ্দেশ্য,
জি
এই উদ্দেশ্যটা যদি বলি তো আমাদের অনেকটা বিষয় ক্লিয়ার হবে। দাওয়াতে ইসলামের মাদানী উদ্দেশ্য হলো আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। তো সংশোধন দুই প্রকার, একটা নিজের আর হলো অন্যের। উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠত্ব হলো যে এই নবীর উম্মত, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বিশেষত্ব হলো এটা, তারা নিজেকে সংশোধনের পাশাপাশি অন্যকেও সংশোধনের চেষ্টা করে।
জি,
পূর্বের জামানায় অনেক নবীদের এই উম্মতদের মধ্যে এই বৈশিষ্ট্য ছিল না, নিজেদের মধ্যে নিজেরা ছিল। আর এই নবীর শ্রেষ্ঠত্ব এটাই যে তারা নিজেরা কি করবে, আল্লাহ তাআলার নৈকট্য দিকে এগিয়ে যাবে, পাশাপাশি অপরকে দাওয়াত দিবে। এখন রইল যে নিজেকে সংশোধন করতে হবে এবং অন্যকেও সংশোধন করতে হবে। তো এর উত্তম পদ্ধতি কি? উত্তম পদ্ধতি এটাই যেটা আল্লাহ আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন, কোরআন এবং সুন্নাহ এবং এরই ধারাবাহিকতা ইজমা কিয়াস, যে আমাদের শরীয়তের ভিত্তি যেটাকে আমরা বলি।
জি জি।
তো যে কোনো ভাবে যে কোনো মুহূর্তে আমাদের যে কোনো কিছুর বিনিময় হলেও এই কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের মধ্যে নিজেকে রাখা, এটাই নিজেকে সংশোধনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার উত্তম একটি মাধ্যম এবং চিন্তাধারা। যেমন আম্বিয়া আলাইহিমুসসালাম নিষ্পাপ, তারা গুনাহ কখনো করেনি, তারা বেগুনাহ, তারা আল্লাহ তাআলার প্রতিনিধি হওয়ার সত্ত্বেও তারা নিজেদেরকে সব সময় নিজেদেরকে কি করতেন, আল্লাহ তাআলার রহমতের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং নিজেরা যাতে কোনো ধরনের কোনো কখনো অপরাধমূলক কাজে জড়িয়ে না যায়, এই জন্য নিজেরা নিজেদের কর্ম পদ্ধতিকে এবং কর্মকে সবসময় যাচাই বাছাই করতেন। তো এইভাবে আম্বিয়া আলাইহিমুসসালাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও তারা নিজেদের কর্মগুলোকে পর্যবেক্ষণ করতেন। এখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যখনই ইসলামের দাওয়াত দেয়া শুরু হলো, তখন যারা মুসলমান প্রথম হয়েছেন তারা সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানগণ।
জি,
এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে সংশোধনের জন্য কি কি পদক্ষেপ দিয়েছেন এবং তারা যেই পদক্ষেপ গ্রহণ করে নিজেকে নিজেদেরকে সংশোধন করেছেন, সেটাই হবে আমাদের জন্য উত্তম পদ্ধতি। যেমন সাহাবাই কেরামদের মধ্যে সাইয়েদুনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বিষয়টা যদি আমরা দেখি যে তিনি যখনই ইসলাম গ্রহণ করলেন, তো ইসলাম গ্রহণ করার পরে সর্বপ্রথম যে কাজটাকে গ্রহণ করে নিলেন সেটা হলো যে ইসলামে গ্রহণ করার যে পদ্ধতি, আল্লাহ আল্লাহ রাসূলকে উপযুক্তভাবে সাক্ষ্য দিয়ে প্রবেশ করা, প্রবেশ করার পরে এখন ইসলামে যে হুকুম আহকাম, শরীয়তে যে বিধিবিধান, এটা নিজের মধ্যে বাস্তবায়নের জন্য সে লেগে গেলেন, এটা শিকার ক্ষেত্রে সে নিজেকে নিয়োজিত করলেন এবং ইসলামের জ্ঞানে জ্ঞানী হয়ে ইসলামের নূরে নূরান্বিত হয়ে সে নিজের মধ্যে এটা আনলেন যে কোনটা পূর্বে ছিল নাফরমানিমূলক কাজ এবং ইসলাম কি শিক্ষা দিচ্ছে, আমাকে দেখিয়ে দিচ্ছে যে এটা গুনাহের কাজ। তো গুনাহ এবং নেকির পার্থক্যটা নিজের মধ্যে তৈরি করলেন যে এটা গুনাহ, এটা নেকির কাজ। এবং কি করলেন, যখনই দেখলেন যে সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানতে পারলেন যে আমি পূর্বে এই কাজ করতাম, এটা ইসলাম বিরোধী কাজ, শরীয়ত বিরোধী কাজ, এটা আল্লাহ তাআলার নাফরমানিমূলক কাজ, এটা কবরের আযাবে গ্রেফতার হওয়ার মতো কাজ, এরা জাহান্নামের আযাব ভোগ করার মতো কাজ, ওই কাজগুলোকে সে কি করলেন, ছেড়ে দিলেন। এখন ছেড়ে দিয়ে কি করলেন, যেই কাজ শরীয়ত বিরোধী নয় সেই কাজের মধ্যে নিজেকে কি অটল রাখলেন। আচ্ছা, অটল রাখার পদ্ধতি কি তার? আমরা জানি যে তিনি প্রতি রাতে তার কর্মগুলোকে কি করতে হিসাব
করতেন,
নিজে যেটা মহাসভা বলে পরিসংখ্যান পর্যবেক্ষণ করা যে আমি আজকে সারাদিনের মধ্যে কি কি করলাম। এই যে বিষয়টা তো সাহাবাই কেরামদের মধ্যে রয়েছিল, আউলিয়া কেরামের বিষয়ে আমরা শুনলাম যে প্রতিদিনের হিসাব করতেন যে একদিনে যদি একটা গুনাহ হয় তা আমার এত বছর বয়স। তো সার্বিকভাবে দেখা যায় যে বান্দার সর্বোত্তম পদ্ধতি এটাই যে নিজেকে নিয়ে সর্বদা চিন্তা ভাবনা করা যে আমি যে কর্ম করি সেটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী করি কিনা, আর আমি যে কাজটা করি এটার মধ্যে গুনাহ হয়ে যায় কিনা। যদি এই বিষয়টা সর্বক্ষণ চিন্তা করে মানুষ, তাহলে সে নিজেকে সংশোধন করার সর্বোত্তম পদ্ধতি হিসাবে এই পর্যবেক্ষণটাকে পাবে। আর বুজুর্গানের দিনের যে ঘটনা আমরা জানি যে তারা সর্বদাই এই নিজেকে নিয়ে ব্যস্ত থাকার ক্ষেত্রে উৎসাহিত করেছেন, আর এও বলেছেন যে আপনি আমি নিজেকে সংশোধন করার ক্ষেত্রে অগ্রসর হতে পারি না কেন। তো এই ক্ষেত্রে বলেছেন আমাদের দীর্ঘ আশা এবং আমাদের মৃত্যুর যে সময় নির্ধারণ নেই সেই জিনিসটাকে ভুলে যাওয়া। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ তাআলা বলেন ইহিয়াউল উলুমে, হযরত সাইয়েদুনা ইহিয়া বিন মুআজ রহমাতুল্লাহ তাআলা বলেন, আমার নিকট বড় ধোকা হচ্ছে ক্ষমা পাওয়ার আশায় লজ্জিত না হয়ে বরং কোনো লোক গুনাহের দিকে আরো বেশি অগ্রসর হতে থাকে, আনুগত্য পরিহার করে আল্লাহ তাআলা নৈকট্য অর্জনের ভরসা করে, জাহান্নামের বীজ বপন করে জান্নাতে ফসল কাটার আশা করে অপেক্ষা করে, গুনাহ করতে থাকবে অথচ আকাঙ্ক্ষা করবে নেককারদের ঘরের অর্থাৎ জান্নাতের, ভালো আমল না করে বরং ভালো প্রতিদানের আশা করবে, জুলুম অত্যাচার করবে আর এদিকে আল্লাহ তাআলার কাছে নাজাতেরও আশা রাখবে। একটি এরপর একটি কবিতার আশা লিখেছেন যার অনুবাদ কিছুটা এমন, তোমরা নাজাতের আশা রাখো কিন্তু তার প্রদত্ত রাস্তায় চলো না, জেনে রাখো নৌকা কখনো শুষ্ক মরুভূমিতে চলতে পারে না। চিন্তা করুন যে বিষয়টা আমাদের এখানে ফুটে উঠলো যে আল্লাহর ওলিদের একই ভাষ্য যে আপনি প্রতিনিয়ত গুনাহ করে যাচ্ছেন, শরীয়ত বিরোধী কাজ করে যাচ্ছেন আর আশা করতেছেন কি আল্লাহ অনেক দয়ালু, আল্লাহ আমাকে মাফ করে দিবে, আল্লাহ আমাকে জান্নাতবাসী করবে। তো এই যে এই আশা, এই মিথ্যা আশা, এটা আমাকে ঠিকই আল্লাহ তাআলা নাফরমানের দিকে নিয়ে যায় আর গুনাহের দিকে নিয়ে যায় আর জান্নাতের পথ থেকে দূরে সরে নিয়ে যায়। এই জন্য আমাদের কি করণীয় যে আমাদের উচিত যে সঠিক পথে চলা, সঠিক পথে চলে চলার সময় যে প্রতিকূল অবস্থাগুলো সৃষ্টি হয় সেটা ধৈর্যের সাথে মোকাবেলা করে আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করে।
যে বিষয়টা তুলে ধরলেন প্রথমে মনোয়ার ভাই যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এনার ইসলাম যে কবুলের ঘটনা,
জি
এখানে যদি আমরা একটু দৃষ্টি দেই, তিনি শুরুতে কিন্তু জুনায়েদ ভাই এর উপরে কালাম করেছেন যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বোনের কাছে আসলেন, এসে সে তার বোনকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি বলতেছিলে, আমি আসার পূর্বে তুমি চুপে চুপে কি পড়তেছিলে। আর ওই মুহূর্তটা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ইসলাম গ্রহণ করেননি আর তার মনের মধ্যে খুব রাগ ছিল, ক্ষোভ ছিল। তার বোনের কাছে যখন আসলেন
ইসলাম বিরোধী একটি মনোভাব ছিল,
হ্যাঁ মনোভাব ছিল তার মধ্যে, উত্তেজনা ছিল তার মধ্যে একটা বিষয় নিয়ে, সে তার বোনের কাছে আসলেন এসে বললেন যে তুমি চুপে চুপে কি বলতেছিলে। তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনের এই সংশোধনের উত্তম পদ্ধতিটা কি ছিল, তখন কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা শুরু করে দিলেন। যখন ভাইয়ের সামনে বোন তেলাওয়াত শুরু করে দিলেন উত্তম পদ্ধতি সংশোধনের, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই উত্তম পদ্ধতি গ্রহণও করে নিলেন আর ইসলামের ছায়া তলে চলে আসলেন। আর ওই ফারুক আজম যিনি ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনীন, তার বোন যে তাকে সংশোধন করলেন উত্তম পদ্ধতিতে, তেলাওয়াত শুরু করলেন, তেলাওয়াত শুনেই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। শুনবো আর ইনশাআল্লাহ তাআলা
এখানে একটি বিষয় আমি বলবো,
জি জি,
যে এখানে সাইয়েদুল উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার বোন তিনি কিন্তু প্রথমে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনেই তেলাওয়াত শুরু করে দেননি। প্রথমে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে কোরআনের মহাব্বতকে জাগ্রত করেছেন, এটার গুরুত্বটাকে তুলে ধরেছেন যে এটা কোনো সাধারণ কালাম নয়। তো কিছু তার সাথে কথা বলে তাকে মানিয়ে নীরবে শোনার মনস্থ করে অভয় দেওয়ার পরে যখন উত্তম ভাবে সে তেলাওয়াত আরম্ভ করলেন এবং তখন আস্তে আস্তে আল্লাহ তাআলা কি করলেন, ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেদিকে ধাবিত করে দিলেন,
অন্তরকে নরম করে দিলেন। আর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বিদ্বেষ ছিল, যে রাগ ছিল, যেভাবে সে আসছিল, ওই সকল ভুলে গিয়ে ইসলামের প্রতি তার অন্তর লেগে গিয়েছে, ভালোবাসা বৃদ্ধি পেয়েছে আলহামদুলিল্লাহ। দর্শকের কল শুনবো, এরপর নাচ শুনবো জুনায়েদ ভাই থেকে ইনশাল্লাহ। কল চালিয়ে দিন।
আমি মাদানী ছেলেকে খুব ভালোবাসি, অনুষ্ঠানটি খুব সুন্দর হচ্ছে, আমি একটি নাচের অনুষ্ঠান শুনতে চাই, শুনে দিলে খুশি হবে।
খুশি করে দেবো আপনাকে, সাথে থাকুন ইনশাল্লাহ। পরবর্তী কল।
আমি নারায়ণগঞ্জ থেকে বলছিলাম, আমার নাম রাফিউল ইসলাম, রহমত বাবার থেকে আমি একটি নাচের অনুষ্ঠান শুনতে চাই, শুনিয়ে দিলে খুশি হবে
ইনশাল্লাহ। পরবর্তী কল।
মোহাম্মদ আফিফ ঢাকা। ভাবপূর্ণ প্রভাব কোন শক্তি, আমি একটি নাচের অনুষ্ঠান শুনতে চাই, শুনিয়ে দিলে খুশি হবে।
আল্লাহ তাআলা শুকরিয়া যে আপনারা নাচ শুনতে চাচ্ছেন, নাচ শোনাবো, এর পূর্বে একটি কথা না বললেই নয়, চারটা কল এখন সম্ভবত নিয়েছি, আপনাদের চারটি কল রিসিভ করলাম, এর মধ্যে থেকে তিনজন ব্যক্তি বললেন ঠিকানা, চারজনই ঢাকায়, তিনজন নারায়ণগঞ্জে বলছেন আর একজন ঢাকা বলেছেন, সব মনে হয় নারায়ণগঞ্জবাসীরা মাদানী চ্যানেলের সামনে বসে গেছেন অনুষ্ঠান দেখার জন্য। আসুন আমরা জুনায়েদ ভাই থেকে নাতের রসুল শুনি।
মদিনায় যাবার দাওনাই ইজাজত, মদিনায় যাবার দাওনাই ইজাজত, নবী রহমত শফি উম্মত, পবিত্রো আমার হয় দেন সাথ চরিত্রো আমার হয় দেন সাথ নবী রহমত শফিউম্মত নবী রহমত শফিউম্মত মদিনায় যাবার দাওনাই জাজাত মদিনায় যাবার দাওনাই জাজাত নবী রহমত শফিউম্মত নবী রহমত শফিউম্মত করাউদি কি পান পে মেরো শরবত করাউদি কি পান পে মেরো শরবত নবী রহমত শফি শুধু তোমায় হে জানে রহমত নবী রহমত শফিউম্মত নবী রহমত শফিউম্মত মদিনায় যাবার দাওনাই জাজাত মদিনায় যাবার
মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক, আলোচনা করছিলাম উত্তম সংশোধনের উত্তম পদ্ধতি নিয়ে। গোলাম মোস্তফা ভাই থেকে আরো কিছু ইনশাআল্লাহ তাআলা মাদানী ফুল নিব। জি গোলাম মোস্তফা ভাই,
জি আসলে সংশোধনের যে পদ্ধতি রয়েছে এটার কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তাআলা এটার পদ্ধতি বর্ণনা করেছেন। হাদিসে কারিমের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামও বর্ণনা করেছেন। তো এটা সারাংশ হচ্ছে আল্লাহ তাআলা কোরআনুল কারিমের মধ্যে ইরশাদ করেন যে তোমরা মানুষকে নম্র ভাষায় সৎ কাজের আদেশ দাও, তাহলে সে এরকম হবে যেন সে তোমার অন্তরঙ্গ বন্ধু। তো আমাদের সংশোধনের মানুষের মধ্যে সংশোধন করব বা দাওয়াত দিব এর পদ্ধতি হচ্ছে কি নম্র ভাষায়,
নম্র ভাষায়।
এবং হাদিসে কারিমের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে তোমরা মানুষকে সম্পদ দ্বারা মানুষের সন্তুষ্ট করতে পারবে না,
পারবে না,
কিন্তু তোমরা তার সাথে হাসি মুখে কথা বলার দ্বারা তাকে সন্তুষ্ট করতে পারবে।
সুবহানাল্লাহ।
তো এর মধ্যে কিছু বিষয় আমরা শুনলাম, নম্র ভাষা এবং মুস্কি হাসি, আর পাশাপাশি ইখলাস, আল্লাহ তাআলার রেজামন্দি অবশ্যই এটা লাগবে। তো আসলে বৈশিষ্ট্য সুন্দর ভাষায় নেকির দাওয়াত দিলে আর প্রভাবও কিন্তু অনেক সুন্দর হয়, রেজাল্টও ভালো আসে। তো আমরা সবাই প্রতিনিয়ত আমরা এগুলো শুনি, উত্তম আচরণ, উত্তম আদর্শ সংশোধনের পদ্ধতি। এরপর আমরা একটি ঘটনা না বললে নয়, ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনাদের শৈশবকালের একটি ঘটনা।
জি জি।
যে এক বৃদ্ধ লোক, তিনি ওযু করছিলেন আর কিছু কিছু সুন্নাত তিনি ছেড়ে দিচ্ছিলেন। তো শাহজাদাদায় এই এই ওযুর দৃশ্য দেখলেন। যখন বৃদ্ধ ওযু সেরে নিলেন, তখন শাহজাদাদে বললেন, চাচাজান, আপনার নিকট একটি আবেদন। দেখেন ভঙ্গিমা কেমন, পদ্ধতি কেমন, যে আপনার নিকট একটি আবেদন। বললেন, কি বললেন? তা হচ্ছে যে আমরা উভয়ে আমরা ওযু করি আর আপনি দেখেন আমাদের কার ওযু সুন্দর এবং সুন্নত অনুযায়ী হয়। এইভাবে বলেনি যে আপনি
ভাইনা
আমারটা দেখেন,
যেটা বলেনি আমরা উজু করি আপনি একটু দেখেন
যে কি সুন্দর করে নম্র ভাষায় বললেন, তো বললেন যে অনুগ্রহ করে আপনি একটু আমাদের উজু দেখেন, অযু দৃশ্য দেখেন। তো যখন উভয় ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয় অযু করছেন, তো খুবই সুন্দর করে সুন্নত অনুসারে সঠিক পদ্ধতিতে অযু করলেন, আর ওই বৃদ্ধ লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমাম তাজা করে এত সুন্দর অযু দৃশ্য দেখছে,
আল্লাহ আল্লাহ,
দেখলেন যে তারা উভয় সুন্নত অনুসারে অযু করছে। তো যখনই তারা অযু করে নিলেন আর বৃদ্ধ দেখতে পেলেন যে তারই অযুর মধ্যে কিছু কিছু সুন্নত ছুটে গিয়েছিল, তো যখন অযু করা শেষ হলেন তখন এই বৃদ্ধ লোকটি কি করলেন, খুবই আনন্দিত হলেন এবং বললেন যে তোমাদের ওজুর মধ্যে সমস্যা নেই, সমস্যা আমার ওজুর মধ্যে ছিল,
আল্লাহ আল্লাহ,
দেখেন সে খুশি হলো, কোনো রাগ হয় নাই, কষ্ট পায় নাই। সংশোধনের ধরন ধমক দিয়ে না, মানুষকে কটাক্ষ করে না, শক্ত ভাষায় না, নরম করে সংশোধনের পদ্ধতি কত সুন্দর বললেন, যে এইভাবে ওই ব্যক্তি খুশি মনে তার ওজুকে সংশোধন করে নিলেন, তার নেকির দাওয়াত হয়ে গেল, তার সংশোধনের পদ্ধতি কেমন ছিলেন,
সুবহানাল্লাহ।
তো এইভাবে আরো অনেক বুজুর্গানের দিন রহিমাহুল্লাহ তাআলার ঘটনা অনেক সুন্দর সুন্দর এরকম অকে রয়েছে, ঘটনা রয়েছে যে তারা মানুষকে কি পদ্ধতিতে নেকি দাওয়াত দিতেন। তার একটি ঘটনা হচ্ছে যে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, তোনারও বৈশিষ্ট্য কেমন, আল্লাহর অলিদের মাঝে বৈশিষ্ট্য কিন্তু অন্যরকম, সাধারণ মানুষে একটু ভিন্ন হয়ে থাকে। তো বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি তাআলা আলাইহির পাশেই এক অগ্নি পূজারী অমুসলিম বসবাস করতেন, তো সে এত গরিব ছিল যে তার ঘরের মধ্যে চেরাক বাতি জ্বালানোর মতো কোনো পয়সা ছিল না, টাকা পয়সা ছিল না। তো তার পরিবারের মধ্যে একটি ছোট বাচ্চা ছিল, ছোট শিশু ছিল, তো সে এই রাতের মধ্যে অন্ধকারের ভয়ে সে অনেক এক রাতে অনেক কান্নাকাটি শুরু করে দিল। তো বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি তাআলা বুঝতে পারলেন যে তার ঘরের মধ্যে আলোর কোনো ব্যবস্থা নেই, অন্ধকারের কারণে বাচ্চা হয়তো কান্না করছে। তো বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তার নিজের ঘরে চেরাকটি ওই অমুসলিম ওই ব্যক্তির প্রতিবেশীর ঘরের মধ্যে রেখে দিলেন। তো এক রাত যখন আলো রাখা হলো, সাথে সাথে বাচ্চার কান্না বন্ধ হয়ে গেল,
বন্ধ হয়ে গেল।
তো এক রাত এইভাবে করলেন তিনি, দ্বিতীয় রাত বাচ্চা কান্না করছে, আবার পুনরায় দ্বিতীয় দিন এইভাবে তার চেরাক ওই ঘরের মধ্যে দিলেন, এইভাবে বাচ্চার কান্না বন্ধ হলো, একবার দুইবার তিনবার এইভাবে নম কি সুন্দর উত্তম ব্যবহার যখন করলেন আদর্শ দেখে, অগ্নি পূজারি বলল যে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি তাআলা আলাইহির ঘরের যেহেতু আলো আমাদের ঘরে চলে এসেছে, আর আমরা কেন আমরা এই এই গুনাহের সাগরের মধ্যে হাবুডুবু খাবো, কেন আমরা ইসলাম থেকে দূরে থাকবো, আসুন আমরা তার কাছে যাই, তার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে নিই। এরপর তারা আসলেন, তারা উভয় এসে এই হযরতে সাইয়েদুনা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি তাআলার কাছে এসে তার উত্তম আদর্শে কি করলেন, তারা সন্তুষ্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন।
এ থেকে বোঝা যায় গোলাম মোস্তফা ভাই, যখন আমরা উত্তম পদ্ধতিতে কাউকে নেকির দাওয়াত দেব, যদি কোনো নামাজ যে ব্যক্তি পড়ে না, যাকে আমরা সহজে বেনামাজি বলি, নামাজ পড়ে না, এই নামাজ পড়ে না এই ব্যক্তিকে যখন আমরা নামাজের দাওয়াত দিব, তো আমাদের কথাগুলো যেন একটু সুন্দর হয়, মুখে যেন মুস্কি হাসি থাকে, আর মহাব্বত আর ভালোবাসার আন্দাজে যেন তাকে বুঝানোর আমরা চেষ্টা করি। এক জায়গার মধ্যে আসতে, যখন তোমরা কাউকে নেকির দাওয়াত দাও, কাউকে সংশোধন করতে চাও, উত্তম শব্দাবলীর মাধ্যমে তাকে বুঝাও, উত্তম শব্দাবলীর মাধ্যমে তাকে বুঝাও। যখন আমরা তাকে উত্তম শব্দাবলীর মাধ্যমে বুঝাবো, মুস্কি হাসি রাখবো, আর মহাব্বত ভালোবাসা, এটা নয় কি সে বেনামাজি, এটা বলে যখন আপনি মন থেকে এই কথাগুলো বলবেন, তখন এটা ধিক্কারের মতো আসবে, সামনে যে ব্যক্তি থাকবে সে মনে করবে যে আমাকে ধমক দিচ্ছে। যখন আপনি আপনার ভাই হিসাবে, মুসলমান ভাই হিসাবে, সে গুনাহ করে জাহান্নামের দিকে যাচ্ছে, তাকে আমার নেকির দাওয়াত দিয়ে উত্তম পদ্ধতিতে সংশোধনের মাধ্যমে তাকে জান্নাতের দিকে নিয়ে যেতে হবে, তখন আপনার শব্দগুলো কিন্তু সুন্দর সুন্দর বের করতে হবে, মুস্কি হাসি রাখতে হবে, আর তাকে ভালোবাসা মহব্বতের সাথে বুঝাতে হবে, তখন সে অতি সহজে বুঝে যাবে, কিন্তু অতি সহজে বুঝে যাবে আমার ভাই আমাকে কি বলতে চায়। যেমন কিবলা শাইখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া এক আল্লাহর অলির ব্যাপারে মনোয়ার ভাই যেটা লিখেছেন কিতাবের মধ্যে, যে কোন এক বাদশাহকে নেকির দাওয়াত দেওয়ার জন্য যখন কোন রাজত্বে গেলেন, তো ওই বাদশাহ তাকে এমন কিছু খারাপ কথা বলল যে তোমার দাড়ি উত্তম নাকি আমার কুকুরের লেজ উত্তম। যখন কোনো ব্যক্তি নেকির দাওয়াত দেয় আর তাকে যদি এভাবে বলা হয়, তো স্বাভাবিকভাবে রেগে যাবে, কিন্তু ওই মুবাল্লিগ ছিল, মানে সংশোধনের উত্তম পদ্ধতি তার কাছে ছিল,
বুজুর্গ ব্যক্তি
ছিল, আর নেকির দাওয়াত দেওয়ার কোয়ালিটি অভিজ্ঞতা তার কাছে ছিল, বিদায় সে রাগ না করে ওই বাদশাকে সে বলে দিল যদি আমি আমার মাওলার হুকুম আহকাম গুলো পালন করে রাজি করতে পারি তবে তোমার কুকুরের চেয়ে
আমার দাড়ি
উত্তম। ওই বাদশাহ তার এই যে সুন্দর এক ওয়ার্ডের মাধ্যমে শব্দগুলোর মাধ্যমে যখন সে নেকির দাওয়াত দিল বাদশাহ তো অবাক হয়ে গেল যে আমি তাকে কি দিলাম, আমি তাকে তো মানে তীর নিক্ষেপ করলাম কিন্তু সে এই তীরের পরিবর্তে কত সুন্দর ভাষার মাধ্যমে কত সুন্দর ব্যবহারের মাধ্যমে কত সুন্দর নম্রতা মানে নরম মেজাজের মাধ্যমে সে আমাকে নেকির দাওয়াত দিল উত্তম পদ্ধতিতে। তো এই যে সংশোধনের উত্তম কিছু পদ্ধতি রয়েছে এগুলো আমাদেরকে জানা দরকার, দেখা দরকার, বোঝা দরকার। মনোয়ার ভাই কিছু মাদানি ফুল নেই, এরপর ইনশাল্লাহ দর্শকের কল নেব। জি মনোয়ার ভাই,
আসলে বাস্তবের পক্ষে জাকির ভাই যদি আপনি আমি অসুস্থ হই, তো অসুস্থ হলে আমাদের জ্ঞানী ব্যক্তি যারা রয়েছে পরিবারের হোক সমাজের হোক কি পরামর্শ দেয় যে ভালো একটা ডাক্তারের কাছে যাওয়া,
রাইট?
এবং ডাক্তারের মধ্যে ওই ব্যক্তি যে বুজুর্গ বয়স্ক যার ওই ফিল্ডের মধ্যে ওই পেশার মধ্যে দীর্ঘদিন অতিবাহিত হয়েছে যার মাধ্যমে চিকিৎসা করলে ধোকার সম্ভাবনা নেই, মানে এভাবে একটা মানুষের জটিল রোগ হলে সে কিন্তু ওই ডাক্তারকে খোঁজে যে ডাক্তারের মধ্যে কোনো ধরনের ভেজাল নেই, যার যে ফর্ম সে যে ফর্মুলা অনুসারে কি করে চিকিৎসা করে, তো সেটার মধ্যে সে কামিয়াব হয়েছে বিগত বছরগুলোতে। তো এইভাবে দেখা যায় যখনই আপনার মানুষ রোগাক্রান্ত হয় তো এইভাবে পদক্ষেপ নেয়। তো পদক্ষেপ নেওয়ার পর কি করে, সেই ডাক্তারকে দেখানো হয়, দেখানোর পরে ডাক্তার যে প্রেসক্রিপশন দেয়, যে ফর্মুলা দেয়, যে নিয়মকানুন দেয় এবং যে নিষেধাজ্ঞা দেয়,
জি,
যে আপনার এগুলো থেকে বাঁচতে হবে আর এখন থেকে এই রোগটাকে দূর করার জন্য, এই রোগ থেকে নিজেকে সারিয়ে তোলার জন্য এই পদক্ষেপগুলো আপনাকে গ্রহণ করতে হবে আর এভাবে চলতে হবে। এখন সবকিছু করার পরে রোগী এসে যখন সেই নির্দেশনা অনুযায়ী চলে তখন কি হয়, রোগীটা অল্প দিনের মধ্যে সুস্থ হয়ে ওঠে এবং আল্লাহ শুকরিয়া আদায় করে। আচ্ছা, আর যদি সে না চলে, জানেন তো ভালো ডাক্তার দেখিয়েছি বাস ওইটা যথেষ্ট, প্রেসক্রিপশন দেখার দরকার নেই, যে ওষুধ খেতে বলেছে সেটা দরকার নেই, যে যেই খাবার থেকে বাঁচতে বলেছে সেটা খেয়েই যাব আর যেটা খাওয়ার জন্য বলছে সেটার প্রয়োজন নাই, এভাবে যদি তার জীবনটা এলোমেলো চলে তাহলে আমরা দেখলাম যে সে সংশোধনের উত্তম পদ্ধতিতে অবলম্বন করলো, উত্তম ব্যক্তির কাছে তো গেল কিন্তু তার যে উত্তম পদ্ধতি সেটা সে পালন করলো
না।
ঠিক তেমন আমাদের নফস শয়তান, আমরা জানি যে কি আমাদের প্রকাশ্য শত্রু, নফস শয়তান প্রকাশ্য শত্রু কিন্তু অপ্রকাশ্য শত্রুটা, তো তাদের মাধ্যমে আমরা সর্বদাই অনুপ্রাণিত হই গুনাহের দিকে। তো তারা মাঝে মাঝে কিছু ভালো কাজও দেখায়, দেখে কি করে দীর্ঘ মেয়াদী গুনাহের মধ্যে লিপ্ত করে এবং এই অফুরন্ত আজাবের জায়গা জাহান্নামের হকদার আমাদেরকে বানিয়ে দেয়। তো এই জন্য নফস শয়তানের গোলামি কোনটা এবং আল্লাহ তালার গোলামি কোনটা, যে আল্লাহ তালা দেয়া নিয়ম কানুন যেভাবে মেনে চললে আমরা শরীয়তের মধ্যে থেকে আল্লাহকে রাজি করতে পারবো, ওই যে ভালো ডাক্তারের উদাহরণ যে সে যেভাবে বলেছে চলতে সেভাবে চললে আমরা রোগ সেরে যাবে, ঠিক তেমন আল্লাহ আল্লাহ রাসূল যেভাবে চলতে বলেছে সেভাবে চললে আমরা গুনাহের রোগ থেকে আরোগ্য পাবো, গুনাহের রোগ থেকে মুক্তি পাবো, আমরা আল্লাহ তাআলার দরবার থেকে মাগফিরাত কামনা করতে পারবো। আর যেই বান্দা মাগফিরাত পেয়ে গেল সে যে পদ্ধতিতে মাগফিরাত পেল সেটাই সর্বোত্তম পদ্ধতি। আর আল্লাহ রাসূল আমাদেরকে বরাবরই নফস শয়তানের গোলামি থেকে বের হতে বলেছেন, কেন নফস শয়তানের যদি গোলামির মধ্যে কেউ থাকে তো সে কখনো নিজেকে সংশোধন করতে পারে না, ওটা থেকে ফিরে আসতে হয়। এ বিষয়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটি হাদিসে মোবারক রয়েছে, সুনানে তিরমিজি চতুর্থ খণ্ড হাদিস নং 2467, এতে রয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ব্যর্থ ব্র্যাকেটে ব্যাখ্যা রয়েছে বোকা, ব্যর্থ সেই ব্যক্তি যে নিজের নফসকে খাহেসাত তথা কুপ্রবৃত্তির পেছনে পরিচালিত করে আর আল্লাহ তাআলার কাছে আশাও রাখে, আল্লাহ তাআলার কাছে তার সত্ত্বেও আশা রাখে। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমাতুল্লাহি তাআলা আলাইহি উক্ত হাদিসের টিকায় বলেন, এই হাদিস শরীফে ব্যর্থ দ্বারা বোকাই উদ্দেশ্য, বুদ্ধিমানের বিপরীত, নফসে আম্মারা দ্বারা প্রভাবিত ব্যক্তি অর্থাৎ সে ব্যক্তি বোকা যে কাজ করে জাহান্নামের আর আশা করে জান্নাতের। প্রতিনিয়ত আমরা গুনাহের বীজ বপন করি মোবাইলের মাধ্যমে, আমাদের সংসারের মধ্যে, আমাদের প্রতিষ্ঠানের মধ্যে, আমাদের চাকরির ক্ষেত্রে, সর্বক্ষেত্রে আমরা প্রতিনিয়ত মিথ্যা মহাপাপ জেনে প্রতিনিয়ত মিথ্যা বলি, গীবত এত বড় একটা জঘন্য গুনাহ জেনেও আমরা গীবত করে যাচ্ছি। তো এইভাবে দেখা যায়, যদি আমরা আমাদের জীবনের পর্যবেক্ষণ না করি আজকে সারাদিন আমার কি কি গুনাহ হচ্ছে, কালকে কি গুনাহ হচ্ছে। ঠিক তেমন আমির আল্লাহ সুন্নাত কিতাবে বলেছেন যে পার্টনারশিপ ব্যবসার মধ্যে মানুষ হিসাবের ক্ষেত্রে খুব তৎপর থাকে। কেন? যে প্রফিট কত হচ্ছে, আমার অংশটা কি বাড়তেছে কিনা, আচ্ছা মূলধন কি কমে যাচ্ছে কিনা, বা মূলধনের ক্ষতি হচ্ছে কিনা, বা এখানে যারা ব্যবসা হচ্ছে এই ব্যবসার মধ্যে যে অন্য পার্টনার রয়েছে তার মাধ্যমে আমি ক্ষতিগ্রস্ত হওয়ার পথে কিনা, ভালোভাবে পর্যবেক্ষণ করে তখন এই পার্টনারশিপ ব্যবসাটা কি হয় উন্নতির দিকে চলে যায়, প্রফিট বৃদ্ধি পায়, লাভ লভ্যাংশ বৃদ্ধি পায়। ঠিক তেমন আজকে আমি যে আমার যে আমলনামার মধ্যে গুণাও লেখা হচ্ছে নেকিও লেখা হচ্ছে, এই যে দুইটা বিষয়, এটার মধ্যে কি আমার জান্নাতে যাওয়ার মতো ব্যালেন্স তৈরি হয়েছে কিনা, বা আমার কি নেকি বৃদ্ধি পাচ্ছে আর গুণা কমতেছে কিনা, এই দুইটা বিষয় যদি আমরা ক্যালকুলেশন না করি তাহলে দেখা যাবে এক সময় যেমন উদাসীন হলে ব্যবসার মধ্যে পরবর্তীতে ব্যবসার পুঁজিও খুঁজে পাওয়া যায় না, লাভ তো দূরের কথা, পরে ওই ব্যবসা কি হয় ধ্বংস হয়ে যায় আস্তে আস্তে এবং ওই ব্যক্তিরা নিঃস্ব হয়ে যায়। ঠিক তেমন আমাদেরও যদি এখন আমরা এই সংশোধনের উত্তম পদ্ধতি হিসাবে আমাদের নিজেদের পর্যবেক্ষণ না করি আর নফস শয়তানের গোলামি থেকে বের হয়ে না আসি তাহলে দেখা যাবে এক সময় যে আমাদের মৃত্যুর সময় চলে আসবে আর আমাদের নামাজ কাজা থেকেই যাবে, আমাদের রোজা কাজা থেকেই যাবে, আমাদের কোরআনুল কারিম তেলাওয়াত শুদ্ধ থাকবে না। তো এভাবে দেখা যাবে যে আমাদের পরিবারের মধ্যে যেই ঘাটতিগুলো রয়েছে তা পূর্ণ হবে না, এভাবে নবী সুন্নতে মোবারকের উপর আমল করা সম্ভব হবে না। তো এক সময় কি হয়ে যাবে, আমরা আমাদের অন্তর শক্ত হয়ে যাবে, তো ধীরে ধীরে কি হবে আমরা গুনাহের পথে ধাবিত হব এবং আমাদের সংশোধনের উত্তম পদ্ধতি থেকে সরে যাব। তাই উচিত আমাদের এখনই নফস শয়তানের গোলামি থেকে বের হয়ে আসা।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে দর্শক শ্রোতা, যখন আপনি ভালো কথা বলতে পারেন এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে এক নিয়ামত। আপনার কথা মানুষ মন দিয়ে শুনে, হাজার হাজার মানুষ আপনার মুখ থেকে কিছু কথা শোনার জন্য অপেক্ষায় থাকে, এটা কিন্তু আল্লাহ তাআলার এক নিয়ামত। আর এই নিয়ামতকে কিন্তু সঠিক কাজে আপনাকে লাগাতে হবে, না হয় কিন্তু কিয়ামতের ময়দানে এই নিয়ামত সম্পর্কে আপনার থেকে জিজ্ঞাসাবাদ করা হবে। যেমন আমি যদি জুনায়েদ বেরাক করি না, আপনার দিয়ে যদি আমি উদাহরণ দিই, আল্লাহ তাবারক ও তাআলা তাকে সুন্দর ভয়ে কণ্ঠ দিয়েছেন, চাইলে সেটা দিয়ে আল্লাহ তার রাসূলের গুণগান করতে পারেন, আবার নাফরমানিমূলক কাজও করতে পারেন। আর এই নিয়ামত দিয়ে যদি সে আল্লাহ তাআলার রাজির কাজ করে, আল্লাহ তার রাসূলের সানাখানি করে, তবে সে এটার জন্য প্রতিদান পাবে
নিঃসন্দেহে।
আর যদি এই নিয়ামত দিয়ে সে নাফরমানিমূলক কাজ করে তো হাশরের ময়দানের হিসাব তাকে দিতে হবে। আমি ভালো কথা বলি বা কথা বলতে পারি আর এই কথা শোনার জন্য হাজারো দর্শক অপেক্ষায় থাকে, এই কথাগুলোকে যদি আমি ভালো কাজে ব্যবহার না করি, নেকির দাওয়াত উত্তম পদ্ধতিতে না দেই, সংশোধনের উত্তম পদ্ধতি যদি না বলি, তবে এই যে ভালো দিকগুলো যদি আপনাদেরকে না জানাই কথার মাধ্যমে, আর না জানিয়ে যদি আমি খারাপ পথে খারাপ কাজে খারাপ কথাগুলো বলি, তবে এর জন্য আমাকে হিসাব দিতে হবে। আমার বলার উদ্দেশ্য এই কথাগুলো, যারাই আমরা এরকমের আছি যে আমাদের কথা শোনার জন্য বা আমাদের কথার উপর আমল করার জন্য মানুষ অপেক্ষায় থাকে, এই ব্যক্তি যা বলবে তার উপর আমল করব বা এই ব্যক্তির কথাগুলো শুনতে ভালো লাগে, আমি আপনাকে অনুরোধ করব আপনি মানুষকে সংশোধনের উত্তম পদ্ধতি হিসেবে কথাগুলো বলুন, যাতে করে আপনার মাধ্যমে দেশের দুইটা যুবক যেন সংশোধন হয়ে যায়, দেশের পাঁচটা যুবক যেন সংশোধন হয়ে যায়। এটা না কি কথা বলার যোগ্যতা আপনার কাছে আছে, সেই নিয়ামত আল্লাহ তাবারক ও তাআলা দিয়েছেন, কিন্তু আপনি এটাকে হাসি ঠাট্টা মস্করা গুনাহের কাজ বন্ধু বান্ধবের আড্ডা এদিক সেদিকে যেন আমরা ব্যবহার না করি, এই এই যে কথা বলার এক কোয়ালিটি আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন এটার দ্বারা যেন আমরা উত্তম পদ্ধতিতে মানুষকে যেন নেকির দাওয়াত দেই, মানুষকে যেন সংশোধনের চেষ্টা করি, না হয়তো এই হক না হয়তো এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। এখন দেখা গেছে কোন মানুষ সুন্দর মতো কথা বলতে পারে, এখন সে এই সুন্দর মতো কথা বলাটাকে হাসি ঠাট্টার এক মানে আসর বানিয়ে নিয়েছে, যাতে করে তার কথা শুনে মানুষ হাসি ঠাট্টায় মেতে উঠে। এক তো নিয়ামতের শুকরিয়া আদায় করলেন না, দ্বিতীয়ত আপনি মানুষকে গুনাহের কাজের মধ্যে লিপ্ত করে দিয়েছেন, মিথ্যা কিচ্ছা কাহিনী শুনান, মিথ্যা গল্প শুনান, আর এটা শুনে মানুষ হাসি ঠাট্টা করে, এগুলো বুঝতে হবে আমাদেরকে। জি গোলাম মুস্তফা ভাই।
জি, এর এই এর একটি উত্তম পদ্ধতি হচ্ছে যা আমির আহলে সুন্নাহ দামাত বরকত হুমুল আলিয়া দাওয়াত ইসলামী, যে প্রত্যেকেই দাওয়াত ইসলামী বা যত ইসলামী ভাই রয়েছে সকলকেই এই মাদানীন আমত একটি রিসালা আমাদেরকে দান করেছেন।
জি জি।
তো এইটার মধ্যে আমার জীবনের সংশোধন কিভাবে হতে হবে, উত্তম একটা মাধ্যম হচ্ছে মাদানীন আমত।
জি,
আপনি যদি এইটার যে ফর্মুলাগুলো রয়েছে, যে কোশ্চেন গুলো রয়েছে, এই অনুসারে যদি আপনি নিজে আমল করেন তাহলে আপনার দেখবেন ইনশাআল্লাহ আস্তে আস্তে করে আমল বৃদ্ধি পাবে, গুনাহ থেকে বাঁচতে পারবেন, আপনি নেককার হতে পারবেন। তো জাকির ভাই পূর্বে বলেছিলেন ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহির যে সংশোধনের পদ্ধতি বা কিছু বাণী, তো এই হযরত সাইয়েদুনা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যে আসলে মানুষ এই দুনিয়ার কোন অসুস্থতার কারণে, রোগের কারণে মানুষ কাদের কাছে যায়, ডাক্তার কবিরাজ বা তাদের কাছে যায় সমাধানের জন্য, কিন্তু গুনাহ থেকে বাঁচার জন্য কি করত, পূর্বে তারা আল্লাহ তাআলার নেককার বান্দাদের সংস্পর্শে যেতেন। তো আল্লাহ তাআলা নেককার বান্দাদের সঙ্গ অবলম্বন করতেন, তাদের থেকে উপদেশমূলক বাণী গ্রহণ করতেন, এইভাবে তারা এইভাবে আমল করে তারা সঠিক পথে বা নেকির পথে পরিচালিত হতে পারতেন।
জি।
তো ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনার দরবারে এক যুবক আসলো এবং বলল যে হুজুর, আমার থেকে অনেক গুনাহ সংগঠিত হচ্ছে, আপনি আমাকে কিছু সংশোধন নসিহত করুন, আমাকে কিছু উপদেশ দিন।
আচ্ছা।
তো ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই যুবককে ছয়টি সংশোধনমূলক বাণী পেশ করলেন, ছয়টি নসিহতমূলক বাণী।
সুবহানাল্লাহ।
তো
এর মধ্যে রয়েছে সংশোধনের উত্তম পদ্ধতি।
এইটা আমরা সকলের জন্য শিক্ষা নিয়ে, যে আমরা যদি আমল করতে পারি না, চেষ্টা করি যে আমিও এর উপর আমল করি, আর আমরা অনেক আলোচনা শুনি দেখি, কিন্তু এর থেকে আমি চেষ্টা করি যে আমার জীবনে আমলে বাস্তবায়ন করি, এটা চিন্তা ভাবনা করি, একটু কবর পরকাল বা আমার মৃত্যুর পরে কি হবে, আমি আমার জীবনকে নিয়ে বা কবরকে হাসরকে নিয়ে একটু চিন্তা ভাবনা করি, তাহলে আস্তে আস্তে করে দেখেন আপনি সংশোধন হতে পারবেন। তো প্রথম নসিহত যুবককে করলেন, প্রথম একটি বাণী পেশ করলেন যে যখন তোমার গুনাহ করার ইচ্ছা হয় তুমি আল্লাহ তাআলার রিজিক খাওয়া বন্ধ করে দাও।
হায় হায়।
তখন ওই যুবক বলেন, হুজুর এটা আপনি কিরকম উপদেশ দিচ্ছেন, আমি আল্লাহ তাআলার রিজিক নাকি আমি কার রিজিক খাবো, যেহেতু আল্লাহ তাআলা রিজিক দাতা, আমি আল্লাহ রিজিক ছাড়া কার রিজিক খাবো। তখন বললেন যে তুমি আল্লাহ তাআলার রিজিকও খাবে এবং তার অবাধ্যতামূলক কাজও করবে। এরপর দ্বিতীয় নম্বর নসিহত করলেন, যখন তোমার গুনাহ করার ইচ্ছা হবে তুমি কি করো, আল্লাহ তাআলার রাজ্য থেকে তুমি অন্যত্র চলে যাও, রাজ্য ছেড়ে চলে যাও,
বের হয়ে যাও।
তো এই যুবক বলল যে হুজুর এইটা আপনি কিরকম নসিহত করছেন, যে আল্লাহ তাআলার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ডান বাম পুরো পৃথিবী যেদিকেই যাই সেদিকে তো আল্লাহ তাআলার রাজত্ব, আল্লাহ তাআলার ক্ষমতা, আমি আল্লাহর রাজ্য ছেড়ে কোথায় যাব,
কোথায় যাব।
তখন বললেন, দেখো এটা কিরকম মন্দ কথা যে তুমি আল্লাহ তাআলার রাজ্যে বসবাস করে তারই অবাধ্যতামূলক কাজ করছো। এরপর নাম্বার তৃতীয় নাম্বার উপদেশ করলেন, নসিহত করলেন যে যখন তোমার ইচ্ছা হয় যে এখনই গুনাহ করে ফেলবে, তো তুমি গুনাহ করে ফেলো কিন্তু নিজেকে এমন ভাবে গোপন করে ফেলো যেন আল্লাহ তাআলা তোমাকে দেখতে না পান। তো এই ব্যক্তি বলেন, হুজুর এটা কিভাবে সম্ভব, আল্লাহ তাআলা তো
অনুভবে সম্ভব নয় এটা।
হ্যাঁ, আল্লাহ তাআলা অন্তরের গোপন অবস্থা সম্পর্কে আল্লাহ অবগত রয়েছেন, তাই আমি আল্লাহ তাআলার কাছে কিভাবে গোপন হব, আমি কিভাবে আমার আমলকে গোপন করব। তো এরপরে বলেন, দেখুন আপনি আল্লাহ তাআলাকে সর্বদ্রষ্টা হিসেবে মেনে নিয়েছেন, এরপর আপনি গুনাহ করতেই যাচ্ছেন। তো এরপর এরপর চতুর্থ নাম্বার নসিহত করলেন যে যখন তোমার কাছে মালাকুল মউত আজরাইল আলাইহিসসালাম উপস্থিত হয়ে যাবে, তখন তুমি তাকে বলবে একটু থামুন, আমাকে একটু সময় দিন, আমি তওবা করে নিই। তখন ওই ব্যক্তি বলল, হুজুর এটা কি আমার দ্বারা সম্ভব হবে, যে আজরাইল আলাইহিসসালাম আসবে, সে তো আমাকে কঠিন ভাষায় সে তো আসবে, আমাকে আমার জান কবজ করে নিয়ে যাবে, সে আমাকে এক মুহূর্ত সময় দিবে না, যেহেতু মৃত্যু হচ্ছে কি নির্ধারিত একটি সময় মৃত্যু সংগঠিত হবে, তাই সে আমাকে কোথেকে সময় দিবে যে আমার কথাই বা কি শুনবে, আমাকে তওবা করার সুযোগ দিবে না। তখন বললেন, যদি তোমাকে তওবা করার সুযোগ না দেয় এটা তুমি জানো, তাহলে তোমার কাছে এখন যে মূল্যবান সময় রয়েছে, তাহলে তুমি এখন এই সময়কে মূল্যায়ন করে তুমি মৃত্যুর পূর্বে কেন প্রস্তুতি নিচ্ছ না। এরপর পঞ্চম নাম্বার উপদেশ দিলেন, যখন তোমার মৃত্যু হয়ে যাবে যখন তোমার কবরের মধ্যে মুনকার নেকির ফেরেশতা চলে আসবে তোমাকে প্রশ্ন করার জন্য, তখন তুমি ফেরেশতাদেরকে বলবে আমার কবর থেকে চলে যান। তখন বললে যে হুজুর এটা কিভাবে সম্ভব যে ফেরেশতা আমার কথা কোথেকে শুনবে? ক্ষমতাদার ফেরেশতা রয়েছেন আল্লাহ তাআলার হুকুমে, সে আমাকে প্রশ্ন করবে, সে আমার কথাই কিভাবে শুনবে বা আমার কথা সে আমার কথা মতো সে কিভাবে চলবে বা আমি যা বলবো সে আমার কথা শুনবে কিনা? তখন বললো যদি না শুনে তাহলে মুনকার নেকির প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তুমি প্রস্তুতি হচ্ছ না কেন? আর নাম্বার সর্বশেষ ষষ্ঠ নাম্বার সংশোধনমূলক বাণী পেশ করতে গিয়ে বললেন যদি কিয়ামতের দিন তোমাকে জাহান্নামের নির্দেশ দেওয়া হয় যে তুমি জাহান্নামে চলে যাও, তো তুমি বলবে আমি জাহান্নামে যাব না। তখন বললেন হুজুর এটা কিভাবে সম্ভব? কিয়ামতের দিন আমার কথাই বা কি শুনবে? আমাকে তো গলা ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। তখন বললেন দেখো কতই মন্দ কথা, তুমি আল্লাহ তাআলার রিজিক খাওয়া এটা ছাড়তে পারবে না, আল্লাহর তাআলার রাজ্য থেকে অন্য চলেও যেতে পারবে না, এবং আল্লাহ তাআলার থেকে গুনাহের কাজকে গোপনও করতে পারবে না, এবং তুমি মৃত্যু ফেরেশতা যখন চলে আসবে আজরাইল আলাইহিস সালাম তাকেও তুমি সময় চেয়ে নিতে পারবে না যে আমি একটু তওবা করে নেই। এরপর তোমার কবরে যখন মুনকার নেকির চলে আসবে প্রশ্ন করার জন্য উত্তর তোমাকে দিতেই হবে, তাকেও তুমি কি করবে কবর থেকে দূর করে দিতে পারবে না। এবং ষষ্ঠ নম্বর যে নসিহত করলেন যে যদি জাহান্নামে তোমাকে নির্দেশ দেওয়া হয় তুমি জাহান্নামে চলে যাও তাহলে তুমি এটাকে রদ করতে পারবে না, যেহেতু তুমি সবকিছুই জানো তাহলে তুমি গুনাহের কাজ করাই ছেড়ে দাও। এরপর দেখেন আসলে কথাগুলো খুবই মূল্যবান আল্লাহর ওলীদের বাণী। তো এই যুবক এই কথাগুলো শুনে তার অন্তরে এমন ভাবে কথাগুলো তার অন্তরের মধ্যে গিয়ে এমন ভাবে প্রভাব বিস্তার করলো সে কান্না করতে করতে তওবা করলেন এবং আজীবন এই তওবার উপর
আসলে দেখুন এই সংশোধনের উত্তম পদ্ধতি কেমন ছিল তার কাছে, কেমন সুন্দর ভাবে সে উত্তম পদ্ধতিতে সংশোধন করলেন,
পন্থা অবলম্বন করলেন,
কত সুন্দর। আল্লাহওয়ালাদের যে কিছু এরকমের খাস কোয়ালিটি ছিল এ থেকে কিছু যদি আমাদের মধ্যে চলে আসতো, যখনই আমরা নেকির দাওয়াত দেই মানুষকে সংশোধন করতে যাই তখন যদি আমরা ওই সংশোধনের উত্তম পদ্ধতিগুলো বেছে নিতাম তবে আমাদের জন্য কত ভালো হতো। এখানে একটি গোলাম মোস্তফার একটি কথা আপনার সাথে শেয়ার করি, সেটা হলো গিয়া আমরা নেকির দাওয়াত দেই মানুষকে সংশোধন করি কিন্তু সংশোধন করতে গিয়ে কিন্তু অনেক ধরনের মানুষকে কষ্ট দেই গুনাহের কাজ করি।
আচ্ছা
কিবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া আমাদেরকে বারবার একটা কথা বলেন, সেটা হলো তোমরা যখন কাউকে সংশোধন করতে চাও সংশোধনের পদ্ধতি যেন এমন না হয় যে তুমি কাউকে সংশোধন করছো দুই চার পাঁচ জনের সামনে সংশোধন করছো, এতে তুমি সংশোধন করতে পারো নি বরঞ্চ তার মনে কষ্ট দিয়েছে।
জি জাকির ভাই এটা হাদিস শরীফের মধ্যে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যার সারাংশ হচ্ছে যে যে জনসমকক্ষে মানুষকে উপদেশ দেয় সে তাকে সংশোধন করলো না বরং তাকে অপমানিত
করলো, রাইট, অপমান করলো,
সরাসরি কোনো ভুল যদি কেউ করে তাহলে আমরা সবার সম্মুখে না বলে তাকে নম্রভাবে তাকে আলাদাভাবে ভুলটা ধরে দেওয়া বা সমাধান করার চেষ্টা এইভাবে বোঝাতে হয়। যদি সবার সামনে বলে আপনি এটা করেছেন ঠিক হয় নাই কিন্তু সে তো আমার নসিহত গ্রহণ করবেই না আর উল্টা সে আর তার প্রতি রাগান্বিত হবে,
কষ্ট পাবে, মনে কষ্ট আসবে আর এই বিষয়ের প্রতি সে আরো উদাসীন হয়ে যাবে। যে বিষয় নিয়ে যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে বা রোজা না রাখে বা সে যে কোনো একটা গুনাহের কাজ যে কোনো একটা বিষয় ধরে নেন আর সবার সামনে যদি এভাবে বলা হয় এই কাজ ছেড়ে দাও এখন থেকে, সে তো লজ্জা পাবে সবার সামনে, আর দ্বিতীয়ত আপনার আপনার কথা তো শুনবে না আর কখনো আপনার সামনে আসবে না আর আপনার মানে আপনার প্রতি যে ভক্তি শ্রদ্ধা ছিল আর ওই রোগ থেকেও সে বের হতে পারবে না। তো এই জন্য উচিত আমাদের যখনই সুযোগ সুবিধা হয় আমাদের তো আমরা যেন সংশোধনের উত্তম পদ্ধতিগুলো যেন আমরা বেছে নিই। দর্শকের কিছু কল নেই, এরপর ইনশাল্লাহ আবার আলোচনায় ফিরে আসবেন ইনশাল্লাহ তাআলা। কল চালিয়ে দিন।
আমার নাম ফয়সাল মুন্সিগঞ্জ রহমতপুর অনুষ্ঠান থেকে, আমি একটি গজল শুনতে চাই, শুনে দিলে খুশি হব
ইনশাল্লাহ তাআলা, শোনাবো সাথে থাকেন। পরবর্তী কল।
আমি শোভন রাখিয়া থেকে বলছি রহমতপুর প্রভাত অনুষ্ঠান থেকে, আমি একটি নাচের আসর শুনতে চাই, শুনে দিলে খুশি হব। মাদানি চাইনা সবাইকে ধন্যবাদ, এই চ্যানেলটি খুব ভালো, সবাই দেখি আমরা।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাকে ধন্যবাদ, শুকরিয়া কল করেছেন, আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। সাথে সাথে একটি অনুরোধ করি আপনাকে, সেটা হলো গিয়ে নাচ শোনাবো আপনাদেরকে, যারাই মাদানী মুন্নারা মাদানী মুন্নিরা আমাদেরকে কল করেছেন নাচ শোনার জন্য নাচ শোনাবো, কিন্তু আমার একটা কথা আপনাদেরকে রাখতে হবে, সেটা হলো গিয়ে আপনার বাবাকে আপনার বড় ভাইকে দাওয়াত ইসলামীর তিন দিনের সুন্নতে ভরা ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাল্লাহ 4-5-6 মার্চ 2020 ঢাকা সিভিল এভিয়েশন ময়দান এয়ারপোর্টে। তো আপনার বড় ভাই হোক বা আপনার বাবা হোক বা ঘরের মধ্যে যারা আছে পুরুষ বড় তাদের সবাইকে আপনি যেভাবে হোক আপনি কান্নাকাটি করে হোক বুঝানোর মাধ্যমে হোক মাদানী চ্যানেল দেখিয়ে হোক যেভাবে হোক তাদেরকে রাজি করান। মার্চের 4-5-6 তারিখ তারা ইনশাল্লাহ তিন দিনের সুন্নতে ভরা ইজতেমায় আসবে আর আমি ইনশাল্লাহ নাত আপনাকে শোনাবো। পরবর্তী কল
বলছি জামালপুর শেরপুর থেকে, আমার নাম তো মোহাম্মদ আবু হানিফ ব্রহ্মপুর থেকে। আমি একটি নাদের আছি শুনতে চাই, শুনাইলে আমি খুশি হব
ইনশাআল্লাহ তাহলে আপনাকে খুশি করবো নাচ শুনিয়ে। কিন্তু আপনিও খুশি করেন আমাদেরকে তিন দিনের সুন্নতে ভরা ইজতেমায় আসার নিয়ত করে নেন। জুনেদ ভাই অনেকের অনুরোধ আসছে।
Oh,
যাব বলে আমি রয়ে গেলাম বাংলায়, সবাই ফেরে চলে গেল কেউ তো নিল না আমায়। মদিনা বহু দূরে আকা, মদিনা বহু দূরে আল্লাহুম্মা সিয়েদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সিয়েদিনা মুহাম্মাদ।
মাশাআল্লাহ, যে সকল দর্শক শ্রোতা আমাদেরকে কল এসএমএস করে আমাদের সাথেই ছিলেন, ধন্যবাদ জানাই। মনোয়ার ভাই থেকে শেষ কিছু উপদেশ, শেষ কিছু মাদানি ফুল নিব, এরপর ইনশাআল্লাহ সালাতু সালামের দিকে জিমানো।
আল্লাহ তাআলা আমাদেরকে মাগফিরাত দান করুন।
আমিন।
দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে সম্পৃক্ত থেকেই নিজেকে সংশোধন করে আল্লাহ তাআলাকে রাজি করার তৌফিক দান করুন।
আমিন।
আমির আল সুনাত বলেন যে আমরা অনেক সময় অনেক ধরনের কথা শুনি, শুনে আমাদের মধ্যে উৎসাহ বৃদ্ধি পায় যে নিজেকে সংশোধন করার, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, জান্নাতের অফুরন্ত নিয়ামত ভোগ করার জন্য নিজেকে ধার্য করা। তামির আল সুনাত বলেন যে এটার সর্বপ্রথম এবং উত্তম যে পদক্ষেপ সেটা হলো তাৎক্ষণিকভাবে তওবা করে নেয়া।
জি,
তাৎক্ষণিকভাবে তওবা করে নিয়ে নিজের জীবনকে গুছানো, যে আমার যদি নামাজ কাজাত হয়ে থাকে, আমার যদি আমি যদি এমন কুফরি কোনো বাক্য বলে থাকি, এমন কোনো বেদআতি কাজ করে থাকি, আমি যদি নাফরমানিমূলক কাজের মধ্যে কোনো ভিত্তি দাঁড় করে থাকি, যেমন কোনো ব্যক্তি সিনেমা হল দিয়ে দিল, এখন সে খুব তওবা করতে যাচ্ছে কিন্তু সিনেমা চলতেছে, এটা তার গুনাহে জারিয়া, এটা তার কন্টিনিউ, তার গুনাহ আসতেছে, তাকে কি করতে হবে? সে সিনেমা হলটাকে ধ্বংস করতে হবে, সেটা থেকে সে তওবা করতে হবে। তওবা করা মানে ওটা থেকে টাকা আসতেছে, সে নামাজও পড়তেছে এমন নয়, বরং সেই গুনাহের যে ভিত্তিগুলো রয়েছে যেটার মাধ্যমে সে দুনিয়াতে বিদায় হয়ে গেল, গুনাহ তার আমল নামে পড়তে থাকবে, সেই কাজগুলো থেকে নিজেকে সম্পূর্ণরূপে নিরাপদ করে নেয়া। ঠিক তেমন যেমন এবং কিছু কি কাজ করা, যে কাজগুলো আমাকে আল্লাহ তাআলা রহমতের দিকে দ্রুত এগিয়ে নিয়ে যাবে, সেই কাজগুলোর মধ্যে নিজেকে জড়িয়ে ফেলা। তো এইভাবে দেখা যায় যে সংশোধনের যে কাজগুলো রয়েছে নিজের জীবনে হিসাব কিতাব করে, এবং যেগুলো দীর্ঘমেয়াদী গুনাহের কাজ আমরা জড়িত রয়েছি, সেগুলো থেকে ফিরে আসা। ফিরে আসলে ইনশাআল্লাহ দেখা যাবে তওবার মধ্যে আল্লাহ তওবার মধ্যে অটলতা দিবেন, তওবাকে কবুল করে নেবেন, পরবর্তীতে দেখা যাবে যে আমার নিজেকে সংশোধন করার জন্য আরো সহজ হবে। আমি উৎসাহের জন্য দুটি হাদিসে পাক উপস্থাপন করব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে বান্দা যখন নিজের গুনাহ স্বীকার করে এবং তওবা করে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন। নাম্বার দুই, হাদিসে কুদসিতে রয়েছে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে আমার বান্দারা, তোমরা সকলেই গুনাহগার, সে ব্যক্তি ব্যতীত যাকে আমি নিরাপত্তা দান করি, সুতরাং তোমাদের মধ্যে যারা এই কথা জেনে নিবে যে আমি ক্ষমা করতে সক্ষম আর সে আমার নিকট ক্ষমা চাইবে, তাহলে আমি তাকে ক্ষমা করে দিব আর আমি কারো পরোয়া করি না। এই যে দেখেন কি সুন্দর আল্লাহ তাআলা, যে আমরা জানি আল্লাহ তাআলা ক্ষমা করতে সক্ষম। আমি অনেক সুদে জড়িয়ে আছি, আমি অনেক ঘুষ খেয়ে নিয়েছি, আমি অনেক নাফরমানি করেছি, কিন্তু আমরা তো জানি আল্লাহ তাআলা গফুরুর রহিম, আল্লাহ তাআলা বান্দার খাটি তওবাকে পছন্দ করে। তাই আমাদের উচিত যত বিপদে থাকি না কেন, মুসিবতে থাকি না কেন, গুনায় থাকি না কেন, তাৎক্ষণিক তওবা করে এবং খাটি যারা দিন ইসলামের জন্য ধাবিত করে, দাওয়াত ইসলাম মাদিনায় পরিবেশ রয়েছে, এখানে ওলামায়ে কেরামদের শরণাপন্ন হয়ে তাদের থেকে নির্দেশনা নিয়ে সেটা কিভাবে তওবা উত্তম থেকে উত্তম ভাবে করা যায় এবং নিজেকে সংশোধনের পথে চালানো যায় সেদিকে চিন্তা ভাবনা করা।
আমিন। দর্শক শ্রোতা, বর্তমান জামানায় সংশোধনের উত্তম পদ্ধতি যদি আমরা খুঁজে পাই, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মধ্যে রয়েছে। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত সংশোধনের উত্তম পদ্ধতির জন্য প্রতি শনিবারে মাদানী মুজাকারা করেন, বিভিন্ন ভাবে আলহামদুলিল্লাহ ইসলামী ভাইদেরকে এমন ভাবে সংশোধনের চেষ্টা করেন যে না সে নিজেও বুঝতে পারে যে আমির আহলে সুন্নাতের কথা আমার সংশোধন হয়ে গিয়েছে। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত সংশোধনের উত্তম পদ্ধতি এটাও বেছে নিয়েছেন কিতাব লেখা। কোন গুনাহগার ব্যক্তি যখন আমির আহলে সুন্নাতের কিতাব পড়ে তার চোখ থেকে এমনি এমনি পানি পড়তে থাকে, একা একা পানি পড়তে থাকে, কিতাব পড়ে পড়ে আল্লাহ তাআলার এই নেক বান্দা ওলি এমন ভাবে সংশোধনের উত্তম পদ্ধতিগুলো বেছে নিয়েছেন। মাদানী চ্যানেলও এই সংশোধনের উত্তম পদ্ধতি আমাদেরকে দিয়েছেন। এভাবে করে যতগুলো কাজ দেখি আমরা, এগুলো সব আমির আহলে সুন্নাতের সংশোধনের উত্তম পদ্ধতি হিসাবে আমরা নিতে পারি। আরেকটি রিসালা মাকতাবাতুল মদিনার মধ্যে রয়েছে, যদি আমরা চাই কি এটা অধ্যয়ন করতে, নিজেকে সংশোধন করার জন্য। রিসালার নাম আমি সংশোধন হতে চাই। আজকের অনুষ্ঠান থেকে অনেকেই হয়তোবা ইচ্ছা করছেন কি আমি সংশোধন হতে চাই, এই রিসালাটি সংগ্রহ করুন আর এটা অধ্যয়ন করুন, মাকতাবাতুল মদিনায় পাবেন। যদি মাকতাবাতুল মদিনা আপনার আশেপাশে না থাকে তবে ওয়েবসাইট থেকেও আপনি ডাউনলোড করতে পারেন, www.dawatislami.net, এখান থেকে আমি সংশোধন হতে চাই এই রিসালাটি সংগ্রহ করুন, অধ্যয়ন করুন, ইনশাআল্লাহ নিজের সংশোধনের কিছু পথ বের হয়ে যাবে। আগামীকাল আবার ইনশাআল্লাহ তাআলা নতুন একটি বিষয় নিয়ে মোবাল্লিকদেরকে সাথে নিয়ে উপস্থিত হব রহমতপূর্ণ প্রভাতে। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন দাঁড়িয়ে আমরা সালাতু সালাম পাঠ করি।
হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।